আপনারা আছেন এসবিএস বাংলা সঙ্গে।
চলতি বছরে প্রকাশিত বিশ্বের 2% গবেষকের তালিকায় নাম এসেছে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি গবেষক ডক্টর আশরাফ দেওয়ানের। বিভিন্ন দেশে নানা বিষয়ে গবেষকদের মধ্য থেকে 159,000 সেরা গবেষকদের একটি তালিকা প্রকাশ করেছে আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড। 2017 এবং 2019 এই 2 বছরের তালিকায় স্থান পেয়েছেন তিনি। আশরাফ দেওয়ান জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য ভূগোল, প্রাকৃতিক দুর্যোগ এবং নগর পরিবেশ নিয়ে গবেষণা করেন। তিনি বর্তমানে কার্টিন ইউনিভার্সিটি এ আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স স্কুলে অধ্যাপনা করছেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বসেরা অনেক বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে নানা সময় অতিথি প্রভাষক হিসেবে যান। ডক্টর আশরাফ দেওয়ান, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
বিশ্বের শীর্ষ 2% গবেষকের তালিকায় আপনার নাম এসেছে, আপনার অনুভূতি কি?
অনুভূতি অবশ্যই খুব ভালো, এটা একটা অনেক বড় স্বীকৃতি বলবো, বিশ্বের শীর্ষ 2% গবেষকের তালিকায় নাম আসা। কারণ আমি দেখছি যে বিশ্বের অনেক বড় বড় গবেষকের পাশে আমার নাম, স্বভাবতই খুব ভালো লাগে। যদিও এই স্বীকৃতির জন্য কেউ কাজ করে না, আমিও করিনি, কিন্তু যেহেতু নামটা এসেছে এবং ওরা 2 বছর ডেটাবেস করেছে, 2017 এবং 2019 দুটোতেই আমার নাম রয়েছে, দেখে নিজেকে ভালো লাগছে। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে দেশের জন্য হয়তো কিছু কাজ করতে পেরেছি বা দেশের জন্য অবদান রাখতে পেরেছি, এর চেয়ে বড় অনুভূতি বোধ হয় আর কিছু হওয়ার মতো নাই।
ডক্টর আশরাফ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গবেষণা সাময়িকীতে আপনার বেশ কিছু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, এসবের মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি ছিল?
অনেক অনেক গবেষণাই আমার রয়েছে, মানে হচ্ছে যে শতাধিকের উপরে আমার গবেষণা প্রবন্ধ রয়েছে, 2টা ভালো বই রয়েছে ঢাকা শহরের উপরে। তো আমি যেগুলি করে থাকি সেটা হচ্ছে মূলত বন্যা নিয়ে বা প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, তারপর হচ্ছে ইরোশন মানে নদীর ভাঙন, এগুলি নিয়ে আমি মূলত গবেষণা করে থাকি। এবং সেই সাথে মানুষ কিভাবে এগুলির দ্বারা প্রভাবিত হতে পারে, মানুষের উপর আর্থসামাজিক কি প্রভাব হতে পারে, সেগুলিও আমি করে থাকি। তো এই গবেষণা বিষয়ে আমার মূল প্রবন্ধগুলো মেইনলি যেটা আমি দেখি সেটা হচ্ছে যে মানুষ এবং পরিবেশ কিভাবে একে অপরের সাথে বসবাস করে, এবং যদি আমরা পরিবেশের উপরে বেশি চাপ ফেলি বা পরিবেশের উপর যদি আমরা বেশি প্রভাব ফেলি, তাহলে সেটা মানুষকে কিভাবে আসলে বিপদাপন্ন করে তুলতে পারে, সেই বিষয়গুলি মূলত আমি গবেষণা করি। এর সাথে সাথে বিভিন্ন ধরনের যেমন ডেঙ্গু, টাইফয়েড, তারপর হচ্ছে কালাজ্বর, COVID-19, এইগুলির কারণে ক্লাস্টারিং গুলি কোথায় হচ্ছে, কেন মানুষ এগুলিতে বেশি এফেক্টেড হচ্ছে, এবং কি করলে হয়তো মানুষের জন্য এই রকম রোগ বালাই থেকে আমরা মুক্তি পেতে পারি বা কি করা যেতে পারে, সেইগুলি নিয়েও আমি গবেষণা করে থাকি।
আপনি বলছিলেন যে আপনি বাংলাদেশ সহ বিশ্বের জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, ভূগোল এবং মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া নিয়ে 2 দশকের বেশি সময় ধরে গবেষণা করছেন, আমাদের একটু বিস্তারিত বলবেন কি আপনার গবেষণা সম্পর্কে, মানে এই গবেষণার ফলাফলটা কি?
এই গবেষণার ফলাফল হচ্ছে যে ধরুন আপনি যদি জানতে চান যে আমাদের কোন জায়গাটায় নদী ভাঙনের প্রবণতা সবচেয়ে বেশি বা কোন জায়গাটায় ফ্লাড বেশি হবে সামনের দিকে, বা যদি ধরেন আমরা বলি যে যদি বৃষ্টিপাতের পরিমাণ এরকম হয় তাহলে কোন জায়গাটায় আমাদের বন্যা বেশি হবে, এবং মানুষকে কিভাবে অ্যাওয়্যার করা যেতে পারে বা সচেতন করা যেতে পারে। তো আমি যেটা করি যে আমরা গবেষণার মাধ্যমে এই জিনিসগুলি তুলে ধরি ভৌগোলিক ভাবে যে কোথায় বেশি বন্যা হতে পারে, কোথায় ভাঙন বেশি হতে পারে, অথবা কোন জায়গায় মানুষ সবচেয়ে বেশি বিপদাপন্ন বা অ্যাট রিস্কে থাকতে পারে বিভিন্ন ধরনের পরিবেশগত প্রবলেমের কারণে, সেইগুলি আমরা ম্যাপিং করি বা মানচিত্রায়ন করি এবং সেটার স্ট্যাটিস্টিক্যাল বা পরিসংখ্যানিক তথ্যগুলি তুলে ধরি, যার কারণে সরকার যেটা করে, সরকার যদি এই বৈজ্ঞানিক তথ্যগুলো তাদের পলিসির লেভেলে নীতি নির্ধারণে ইন্টিগ্রেট করে, সমন্বয় করে তাহলে, বা তাদের নীতি নির্ধারণের জন্য যদি ব্যবহার করে তাহলে সেটা অনেক বেশি ফলাফল দিবে, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা হলে যাতে সম্পদের ক্ষয়ক্ষতি কম হয়, মানুষের ক্ষয়ক্ষতি কম হয়, মানুষ কম মারা যায়। তো যে কোনো গবেষণার উদ্দেশ্যটাই হচ্ছে যে আসলে বৈজ্ঞানিক তথ্যগুলিকে তুলে ধরা, তুলে ধরলে যেটা হয় সেটা হচ্ছে যে দেশের পলিসি মেকাররা সেগুলিকে তাদের নীতি নির্ধারণে ব্যবহার করে মানুষকে আরো বেশি সচেতন করে, সম্পদ হানি কমাতে পারে এবং যাতে মানুষ কম মারা যায় সেই বিষয়গুলির দিকে নজর দিতে পারে, যার জন্য যে কোনো বিষয়ের উপরে বৈজ্ঞানিক তথ্য অত্যন্ত জরুরি এবং বৈজ্ঞানিক যে পরিসংখ্যান সেগুলি যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে আমাদের দেশের জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষয়ক্ষতি, মানুষের যে বিপদাপন্ন অবস্থা অথবা মানুষ যে রিস্কের মধ্যে থাকে সেগুলি থেকে মানুষকে বাঁচানো যেতে পারে, সুতরাং সেই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়তো অনেক কমানো যাবে,
আমরা আগাম প্রস্তুতি নিতে পারি। তো অস্ট্রেলিয়ায় এখন সামার, তাপমাত্রা বাড়ছে, বুশফায়ারের সম্ভাবনাও বাড়ছে, জলবায়ু পরিবর্তনের ফলে এইসব প্রাকৃতিক দুর্যোগ ঘটছে এবং এর থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি?
অবশ্যই উপায় আছে, কারণ হচ্ছে যে মানুষ, আমি যেটা মনে করি যে মানুষ পারে না এমন কোনো কিছু নেই, কারণ হচ্ছে যে অবশ্যই হ্যাঁ কোভিড-19 আমরা সারা বিশ্বই এটাকে অনেকটাই সমস্যার মধ্যে ফেলে দিছে। তো কিন্তু এখন মানুষ রিসার্চ করছে, মানুষ আপনার ভ্যাকসিন বের করছে যাতে কিভাবে মানুষকে থেকে বাঁচানো যায়। তো অস্ট্রেলিয়াতে বুশ ফায়ার একটা বড় সমস্যা, আমাদের এখানে যেহেতু এখন তাপমাত্রা বাড়ছে সামারে বা গ্রীষ্মকালীন তাপমাত্রা, এই কারণে এই ক্ষেত্রে যেটা হয় যে বুশ ফায়ার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। গত বছর আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া অনেক জায়গায় বুশ ফায়ার হয়েছে এবং অনেক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে। যেটা করতে হয় যে জলবায়ু পরিবর্তন, এখনকার যে জলবায়ু পরিবর্তন সেটা হচ্ছে মানব সৃষ্ট জলবায়ু, কারণ মানুষের কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। যেমন আপনি যদি 1950 সালে দেখেন, মানুষ আসলে গ্রামে বেশি বাস করতো শহরের তুলনায়, এখন মানুষ শহরে বেশি বাস করে এবং বলা হচ্ছে যে 2050 সাল নাগাদ 60% বা 70% লোক নগরে বাস করবে। মানুষের যখন কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে, যেমন আপনার এই যে গাড়ির পরিমাণ বেড়ে যাচ্ছে, সুতরাং ফসিল ফিউয়েল ব্যবহারের পরিমাণ বাড়ছে, এতে হচ্ছে কি যে গ্রিন হাউসে যে গ্যাসেস গুলি আছে সেগুলি পরিমাণ বেড়ে যে পৃথিবীতে জলবায়ুর একটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ফলে অস্ট্রেলিয়ার ভয়াবহতা অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি, কারণ অস্ট্রেলিয়া একটু কাইন্ড অফ ড্রাই কন্টিনেন্ট, কারণ এখানে ওয়াটার রিসোর্সটা একটু কম। তো এই বুশ ফায়ার হলে যেটা হয় যে মানুষের ঘর বাড়ি উড়ে যাচ্ছে, মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক ভাবে সম্পদের হানি হচ্ছে। আমরা যদি এখান থেকে পরিত্রাণ পেতে চাই, একটাই উপায় সেটা হচ্ছে বেশি করে বৈজ্ঞানিক গবেষণা করা এবং সেই সাথে যে বিপদাপন্ন বা অ্যাট রিস্ক যে জোন গুলি রয়েছে সেগুলিকে আইডেন্টিফাই করে ওইখান থেকে মানুষকে বসবাসে নিরুৎসাহিত করে, মানুষকে রিসেটলমেন্ট করে, মানুষকে আরো বেশি অ্যাওয়ার করা যে আমরা কিভাবে এই বুশ ফায়ার থেকে বাঁচতে পারি এবং সম্পদের হানি কমাতে পারি এবং সেই সাথে আমরা কিভাবে মানুষকে সেভ করতে পারি। তো যদি আপনি পারিবারিক প্ল্যানিং বলে যেটাকে বা পরিকল্পনা বা স্পেশাল প্ল্যানিং যদি আমরা করতে পারি এবং সেটার সাথে জলবায়ুর পরিবর্তনে অর্থাৎ জলবায়ুর কোন ফ্যাক্টরটা, যেমন টেম্পারেচার যদি বাড়ে তাহলে কোথায় এই আপনার বুশ ফায়ারটা হতে পারে, সেই জায়গাগুলি যদি আমরা মানচিত্রায়ন করে মানুষকে অ্যাওয়্যার করতে পারি, মানুষকে সচেতন করতে পারি, তাহলে ডেফিনেটলি পারিবারিক প্ল্যানিং বা স্পেশাল প্ল্যানিং এর মাধ্যমে সেটাকে অবশ্যই ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে বলে আমি মনে করি।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের মতো বদ্বীপ তলিয়ে যেতে পারে বলে বৈজ্ঞানিকদের আশঙ্কা। আপনি তো এ নিয়ে গবেষণা করেছেন, এ প্রসঙ্গে কিছু বলবেন কি?
আমি এটা নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করছি, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে যে আমাদের মতো বদ্বীপ, আমাদের বদ্বীপের যেটা হচ্ছে যে আমরা হচ্ছে কাইন্ড অফ বলবো যে এটা হচ্ছে যে পলি আসে প্রচুর, এই পলি জমা হয়ে আমাদের ভূমিগুলি তৈরি হয় বিশেষ করে বাংলাদেশে। তো এখন আমাদের ভূমির উচ্চতা আসলে অনেক কম সমুদ্র সমতল থেকে, যার কারণে আমাদের রিস্কের পরিমাণটাও বেশি, বিশেষ করে যখন পানি আপনার নদীগুলির মধ্যে উপচে পড়ে অথবা দুই কুল ছাপিয়ে যখন যায় তখন অনেক বন্যা হয়। আবার যদি জোয়ারের সময় পানি আমাদের উপকূলীয় অঞ্চলে ঢুকে যায় সেই সময় যেটা হয় স্যালিনিটির বা লবণাক্ততা জমির পরিমাণ বেড়ে যায়। তো জলবায়ু পরিবর্তনের যে সমস্যাটা যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মনসুন সিজনে অথবা মৌসুমের সময়কালে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, আবার উইন্টার সময় তাপমাত্রা যে পার্থক্য সেটা কমে আসবে। তো যদি এরকম যেটা আমরা দেখি আমাদের গবেষণাগুলিতে যদি এরকম হয় তাহলে আমাদের মতো দেশের আপনার তলিয়ে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণটা তলিয়ে যাবে না, কিছু অংশ হয়তো তলিয়ে যাবে যেখান দিয়ে পানি ঢোকে, বিশেষ করে এস্টুয়ারাইন যে আছে যে পদ্মা মেঘনা যমুনার যে অববাহিকা অর্থাৎ সমুদ্র থেকে যদি পানি ঢোকে তাহলে বলা হচ্ছে যে 17-20% এর মতো ল্যান্ড আমাদের ডুবে যাবে। এখন আসলে এটা নিয়ে একটু ডিবেট রয়েছে, বিকজ যখন এটা করা হয় 1990 এর শেষের দিকে এই গবেষণাটা, তখন আসলে আমাদের ভূমির উচ্চতা সম্পর্কে যে ডেটাবেস ছিল সেটা আসলে অনেকটাই কোর্স রেজুলিউশন বলবো আমি, যে অনেকটাই কোর্স রেজুলিউশনের ডেটা ছিল, যার জন্য তখনকার যে প্রেডিকশন আর এখনকার প্রেডিকশনের সাথে কিছুটা পার্থক্য দেখা যায়। আরো গবেষণা হচ্ছে, এখনই বলা যাবে না যে একদম কত পার্সেন্ট ডুবে যাবে, তবে গবেষণায় দেখা যায় যে কিছু অংশ বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যেখানে আপনার পানি ঢুকে যায় অনেক জোয়ারের সময় বা ঘূর্ণিঝড়ের সময়, সেই সময় কিছু অংশ, যেমন আপনি যদি দক্ষিণ পশ্চিম অঞ্চলে সাতক্ষীরা অঞ্চলে দেখেন, সাতক্ষীরা এবং ওই অঞ্চলটায় কিছু অংশ ইতিমধ্যে জলাবদ্ধতায় তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে যখন পানি ঢুকে যায় তখন আর পানি বেরোতে পারে না, কারণ ভূমির উচ্চতা আর বাড়ছে না। আপনার এখানে অনেকগুলি ফ্যাক্টর দায়ী, এর মধ্যে একটা হচ্ছে যে আপনার গঙ্গা দিয়ে যে পানি আসে, বিশেষ করে আমি এটাকে একটা উদাহরণের সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে স্যালাইন ওয়াটার যেটা বা লবণাক্ত পানি, সেটা ডেন্সিটি ফ্রেশ ওয়াটার বা স্বাদু পানির চেয়ে অনেক বেশি। অর্থাৎ আপনার যদি এক গ্লাস স্যালাইন ওয়াটার থাকে তাহলে সেটাকে ফ্লাশ করতে আপনার 3 গ্লাস স্বাদু পানি লাগবে। তো গঙ্গার উপরে যে বিভিন্ন ধরনের ব্যারেজ রয়েছে বা অর্থনৈতিক মানুষের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেই কারণে পানির পরিমাণ কমে যাচ্ছে, আসাটা কমে যাচ্ছে, এমনিতেই ন্যাচারালি পানি কমেছে সেখানে, বাট তারপরেও মানুষের আপস্ট্রিমে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে ইন্ডিয়ায় বৃদ্ধি পাওয়াতে পানির পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, যখন এই স্যালাইন ওয়াটারটা জোয়ারের সময় ঢুকে তখন এটা বেরোতে পারে না, কারণ ভূমির উচ্চতাটা তৈরি হচ্ছে না যেটা হওয়া উচিত ন্যাচারালি, সেই কারণে কিছু অংশ ডুবে যাবে। তবে এটা নিয়ে আরো বেশি অধিকতর গবেষণার প্রয়োজন, এখনই একদম কনক্রিটলি বলা যাবে না যে কতটুকু অংশ তুলে যাবে, তবে আমরা আশা করছি যে কিছু অংশ তুলিয়ে যাবে। তবে আমরা যদি এখন থেকেই সেই প্রোটেকশনের জন্য মেজার্স গুলি নিতে পারি, অর্থাৎ যদি আমরা আরো উপকূলীয় বনায়নকে যদি আরো সমৃদ্ধ করতে পারি, আরো বেশি গাছ লাগাতে পারি, তাহলে হয়তো কিছু ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু কমবে। তারপরে হচ্ছে সুন্দরবনে, যেমন আমাদের সুন্দরবনটা একটা বড় ধরনের প্রাকৃতিক ব্যারিয়ার যেটাকে আমরা আসলে দিন দিন মানুষের কর্মকাণ্ডের ফলে কমে যাচ্ছে, সেই দিকে আমাদের নজর দিতে হবে যে কিভাবে আমরা উপকূলীয় অঞ্চলটাকে আরো বেশি বেশি বনায়নের পরিকল্পনায় আনতে পারি, মানুষের কর্মকাণ্ড কমানো যেতে পারে একটা নির্দিষ্ট এরিয়াতে, তখন হয়তো সেই বদ্বীপ যে তুলিয়ে যাওয়ার যে বিষয়টা রয়েছে সেটার পরিমাণ হয়তো
কমার সম্ভাবনা আছে, যাতে আমরা মানুষ এটাকে রক্ষা করতে পারে। এটাই হচ্ছে আপনার এই প্রসঙ্গে আপনি যেটা বলছেন যে মানুষ ইচ্ছা করলে এই বিপদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে
মানুষ। হ্যাঁ,
ডক্টর আশরাফ দেওয়ান, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ, আমি সবাইকে শুভকামনা করছি, অনেক ধন্যবাদ।
এরকম গল্প আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকে আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।